وعليكم السلام ورحمة الله وبركاته.
الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكبر الكبائر الثلاثة الإشراك بالله وكفر الوالدين وشهادة الزور. وفي رواية قول الزور رواه البخاري ومسلم. سمانيت উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনই বৈঠকে বক্তব্যের বিষয় শির। শির সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তত্ত্ববহন বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে মানুষের জীবনে দুটি পাপ রয়েছে, যে পাপ দুইটি মানুষের ইহকালেও ক্ষতি করে পরকালেও ক্ষতি করে। সব পাপ ইহকালে ক্ষতি করে না, শুধুমাত্র দুটি পাপ রয়েছে যা মানুষের ইহকালেও ক্ষতি করে পরকালেও ক্ষতি করে। আর এই পাপ দুইটি চিরদিনই হারাম, আজও হারাম। শরীয়তের অনেক অংশই পরিবর্তনশীল, তবে শিরক ও বিদআত কোনোদিন পরিবর্তনশীল নয়। শরীয়তে কোনোদিনই তা বৈধ জায়েজ ছিল না। শিরক করলে আল্লাহকে হে তুচ্ছ করা হয়, শিরক করলে আল্লাহকে উপেক্ষা করা হয়, শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, বিদআত করলে আল্লাহর রাসূলকে উপেক্ষা করা হয়, বিদআত করলে আল্লাহর রাসূলকে অমান্য করা হয়, বিদআত করলে সামনের ইবাদত কবুল হয় না। শিরক চলে পিছনের দিকে, বিদআত চলে সামনের দিকে। শিরক পিছনের দিক ঠেকাই, বিদআত সামনের দিক ঠেকাই। শিরক বিদআত এই দুইটি পাপ দুনিয়াতেই মানুষের ক্ষতি করে। অতএব শিরক বিদআত সম্পর্কে প্রত্যেকটা মানুষের যথাযথ অবগতি থাকা একান্ত জরুরি। এ ব্যাপারে লোকমান হাকিম তার ছেলেকে বলেন, বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক সবচেয়ে বড় অপরাধ। দুনিয়াতে যত পাপ রয়েছে তার সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। মহান আল্লাহ বলেন, আমাদের নবীকে লক্ষ্য করে, লাইন আশরাক্তা লাইহাবাতান্ন আমানত, হে মোহাম্মদ, আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমল বাতিল হবে। নবী যদি শিরক করেন তাহলে তার আমল বাতিল হবে। অতএব পৃথিবীর প্রতিটা মানুষই যদি শিরকে লিপ্ত হয় তাহলে তার আমল টিকবে না, আমল বাতিল হবেই হবে। মহান আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যে ব্যক্তি শিরক করবে তার উপরে জান্নাত হারাম হয়ে জান্নাত লাভ করতে পারে না। শিরকের পরিণাম হচ্ছে জাহান্নাম। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাহ লা ইউশরিক বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা শিরক ছাড়া যত পাপ রয়েছে ইচ্ছা করলে সমস্ত পাপ ক্ষমা করে দিবেন, তবে শিরক তিনি বিচারের মাঠে ক্ষমা করবেন না। মানুষ যদি শিরকের পাপ নিয়ে বিচারের মাঠে উঠে তাহলে তার পাপ ক্ষমা হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال الله تعالى আদম সন্তান বলেন, ইবনা আদম, হে আদম সন্তান। আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম, হে আদম সন্তান, মা তাইতানি বি কুরআনিল আরজ খাতায়ে ইম্মা লাকিতানি লা তুশরিক বিশা লা তাইতুকা বি কুরআনিহা মাগফিরা। হে আদম সন্তান, তোমরা যদি কিয়ামতের মাঠে আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হও আর তোমাদের যদি শিরকি পাপ না থাকে তাহলে আমি আল্লাহ তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দিব। এই ছেলে বস, যে যেখানে আছেন নিজ নিজ কাজ বন্ধ করুন, ব্যক্তিগত স্বাধীনতা বন্ধ করুন, রাস্তাঘাটে চলাচল বন্ধ করুন, নিজ নিজ কথা ও কর্ম বন্ধ করে আলোচনা শোনার জন্য জোরালো প্রস্তুতি গ্রহণ করুন, অনুরোধ রক্ষা করুন। আশেপাশে যারা ঘুমিয়ে আছে তাদেরকে জাগানোর জন্য চেষ্টা করুন। রাস্তাঘাটে দোকানপাটে যে যেখানে আছেন সকল দিনই ভাইকে আলোচনা শোনার জন্য জোরালো ভাবে অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, আদম সন্তান, তোমরা যদি কিয়ামতের মাঠে আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হও, তোমাদের যদি শিরকি পাপ না থাকে আমি আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দিব। সম্মানিত উপস্থিতি, এখানে একটি কথা আমাদের অবগতিত থাকা প্রয়োজন যে অবশ্যই তিনি শিরক ছাড়া সব পাপ বিচারের মাঠে ক্ষমা করবেন, এ কথা ঠিক। তবে যেসব পাপ মানুষের সাথে জড়িত রয়েছে সেগুলো তিনি ক্ষমা করবেন না। মানুষের সাথে জড়িত পাপ মানে তা মানুষের হক নষ্ট করা পাপ, সেইগুলি আল্লাহ বিচারের মাঠে ক্ষমা করবেন না। তাও আল্লাহ রাসূল বলেন, শোনো, আমি তোমাদেরকে বিচারের মাঠে এমন অবস্থায় পাব যে কেউ উট আত্মসাত করেছে উট তার কাঁধে তুলে দেওয়া হবে এবং কাঁধে চড়ে থাকবে উট, উটের সেই শব্দে চিৎকার করবে, আমি বিচারের মাঠে তার কোনো উপকার করতে পারব না। কেউ যদি ঘোড়া আত্মসাত করে থাকে বিচারের মাঠে ঘোড়াকে তার কাঁধে তুলে দেওয়া হবে, কেউ যদি ছাগল আত্মসাত করে থাকে ছাগল বিচারের মাঠে তার কাঁধে তুলে দেওয়া হবে, ছাগল তার ভাষায় চিৎকার করবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো উপকার করতে পারব না। তিনি বলেন, কেউ যদি জয় বস্তু আত্মসাত করে থাকে তাহলে জয় বস্তু তার কাঁধে তুলে দেওয়া হবে, আমি বিচারের মাঠে তার কোনো উপকার করতে পারব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক ব্যক্তিকে বললেন, যে ব্যক্তি ছিলেন রাসূলের কাজের মানুষ, রাসূলকে একজন গোলাম ব্যক্তিকে হাদিয়া দেওয়া হয়েছিল যার নাম নিদাম, ইকরামাহু নিদাম, তাকে নিদাম বলে ডাকা হতো। এহত্তরা হেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে রাসূলের বসার হাওদাটি সুন্দর করছিল। আসাবাহু সামুন আয়ের আবার একটা তীর কোথা থেকে এসে লেগে গেল বা কাতালাহু ফাকারান্নাস আনিয়াল্লাহু জান্না, তীর এসে লাগতে লোকটি মারা গেল। সাহাবীগণ বললেন, রাসূলের গোলাম হওয়ার পরে লোকটি মারা গেল তার জন্য জান্না, কি সুখময় জীবন। রাসূলের গোলাম হওয়ার পরে লোকটি মারা গেল, তার জন্য জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ কখনো নহে, অসম্ভব হতে পারে না, আল্লাহ কখনো নহে, অসম্ভব হতে পারে না। আমি তাকে জাহান্নামে দেখছি, জাহান্নামের আগুন তাকে ধরার জন্য আসছে উঠেছে। আলাম্মা সামিয়া যালিকা আন-নাস, মানুষ যখন এই কথা শুনল যে সে দশের সম্পদ থেকে একটি চাদর চুরি করেছে, আত্মসাৎ করেছে, সে কারণে তার জন্য জাহান্নাম। রাসূলের গোলাম হওয়ার পরেও, রাসূলের সাথে থেকে যুদ্ধ করার পরেও জান্নাত লাভ করতে পারছে না। এই কথা শুনে সাহাবীগণ রাসূলের কাছে নিয়ে আসতে লাগলেন একটি জুতার ফিতে অথবা দুইটি জুতার ফিতে, অর্থাৎ এটি সামান্যতম জিনিস, একেবারে কম জিনিস রাসূলের দরবারে জমা করতে লাগলেন সাহাবীগণ। আল্লাহ রাসূল, আমি এই জিনিস আত্মসাত করেছিলাম, আল্লাহ রাসূল আমি একটা খেজুর আত্মসাত করেছিলাম, অতিব অল্প জিনিস। আল্লাহ রাসূল বললেন, সেরা কোন মিন্নার, সেরা কেড়ে মিন্নার, যারা একটি জুতার ভিতর আত্মসাত করেছে সেও জাহান্নামে যাবে, যারা দুইটা জুতার ভিতর আত্মসাত করেছে তারাও জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে এখানে এ বিষয়ে সতর্ক করে ধরতে চাই যে মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ তাআলা বিচার মাঠে ক্ষমা করবেন না, শির ছাড়া সমস্ত পাপ ক্ষমা করবেন, এ কথা ঠিক, তবে মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করবেন না। যেমন আপনার চেয়ারম্যানকে বলা যায়, আপনার মেম্বার এমপি মন্ত্রীকে বলা যায়, যারা দায়িত্ব পালন করছে সমাজের, তারা যদি সমাজের দায়িত্ব পালন করতে গিয়ে আত্মসাত করে থাকেন, টাকা আত্মসাত করে থাকেন, তিন আত্মসাত করে থাকেন, তাহলে পাপ ক্ষমা হবে না। এই পাপ হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ, অবশ্যই এর চেয়ে বড় পাপ বিচার মাঠে ক্ষমা হবে ইনশাআল্লাহ। এমনকি দুনিয়াতেই যদি সে এই পাপ ছাড়া, মানুষের সাথে জড়িত পাপ ছাড়া যে কোনো বড় পাপ যদি করে থাকে, একবার যদি বলে আল্লাহ আমার ভুল হয়েছে তুমি আমাকে মাফ করো, তাহলে সে পাপ ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। যেমন আপনাকে বলা যেতে পারে, সুদ একটা নেককার জনক নোংরা পাপ, সুদের জন্য যে ভাষা আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, এই ভাষা কোন পাপের জন্য তিনি উল্লেখ করেননি। তিনি বলেন, মায়া কোন দেহামের ভাব ওহেলাম, যে ব্যক্তি জেনে শুনে এক টাকা সুদ খায়, সে সত্যিই প্রার্থনা করে যত পাপ হবে তার চেয়ে বেশি পাপ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে বাসাবুনা তুজান আইসার হায়ান করিদুল মাহু, সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। তিনি বলেন, কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। সুদ একটা বড় পাপ, সুদ নোংরা পাপ, সুদ একটা জনক পাপ, সুদের পাপের ভাষা আল্লাহ রাসূল যেভাবে উল্লেখ করেছেন আর কোন পাপের জন্য এই ভাষা উল্লেখ করেননি। মানুষ যদি কোটি কোটি টাকা সুদ খেয়ে থাকে, গাড়ি বাড়ি করে থাকে, আর এই বক্তব্য শোনার পরে যদি আল্লাহকে বলে আল্লাহ আমার ভুল হয়েছে তুমি আমাকে মাফ করো, আমি আর কোনোদিন সুদ ভক্ষণ করব না, তাহলে তার সুদের সমস্ত পাপ ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের যে অর্থ সম্পদ আত্মসাত করেছে এইগুলি ক্ষমা হবে না। তাই তো নবী বলছেন, বিচারের কাঠগড়াতে তোমরা এইভাবে আসবে, কারো কাঁধে থাকবে গম, কারো কাঁধে থাকবে তিন, কারো কাঁধে থাকবে ছাগল, কারো কাঁধে থাকবে উঠ, কারো কাঁধে থাকবে ঘোড়া, আমি তাদের কোন উপকার করতে পারবো না। অর্থাৎ মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ বিচারের মাঠে ক্ষমা করবেন না। শুনুন সম্মানিত উপস্থিতি, তিনটি পাপের কারণে মানুষকে হত্যা করা যায়, তিনটি পাপের কারণে মানুষকে হত্যা করতে হয়, তিনটি পাপের কারণে মানুষকে হত্যা করা যায়। দুইটি পাপের পরিণতি সে বেঁচে যেতে পারে, একটি পাপ আছে সে পাপ করলে সে বাঁচবে না। শুনুন, কেউ যদি বলে আমি কোরআন মানি না, কেউ যদি বলে আমি নামাজ মানি না, তাহলে তাকে হত্যা করতে হবে, সময় তিন দিন বা সাত দিন, সাত দিন যাবত তাকে বলতে হবে কথা ভুল হয়েছে, কথা ফিরিয়ে নেন, সাত দিনের মধ্যে যদি কথা ফিরিয়ে নেয় তাহলে তাকে হত্যা করতে হবে না, সে বেঁচে গেল। আর একটা পাপ হচ্ছে কেসাস, আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার আত্মীয় স্বজন পিতা মাতা আপনাকে হত্যা করে নিবে, তবে আপনার বাঁচার পথ আছে। আমার পিতা মাতা যদি বলে যা তুমি অন্যায় করেছো করেছ, তোমাকে আমরা ছেড়ে দিলাম, তোমাকে হত্যা করব না, তাহলে আপনি বেঁচে গেলেন। দুইটি পাপ করার পরে মানুষ বেঁচে যাবে এই সুযোগ আছে, কিন্তু আরেকটি পাপ আছে, যে পাপ যদি মানুষ করে তাহলে তার বাঁচার কোনো সুযোগ নেই, তার বাঁচার পৃথিবীতে কোনো সুযোগই নেই। সেটা হচ্ছে বিবাহ করার পরে কেউ যদি জেনায় লিপ্ত হয়, বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তার বাঁচার দুনিয়াতে কোনো পথ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ভিতর বিল ভিতর জিলদমিয়া তাগরিব সোনা, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে এক সোনাটি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন আসাই বাজি সাইবার রাজুম, বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে তাকে নিট দিয়ে ঢেউ দিয়ে পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। এদেশে লাখ দুলা ভাইকে পাথর দিয়ে মেরে ফেলতে হবে, যারা সেনিকের সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখ ভাবিকে পাথর দিয়ে হত্যা করতে হবে, যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখ নারী পুরুষকে পাথর দিয়ে হত্যা করতে হবে, যারা বিবাহের পরে দরতীয় প্রেমে লিপ্ত হয়েছে তাদের বাঁচার কোনো পথ নেই। সম্মানিত উপস্থিতি, এর বাস্তবের জন্য আপনাকে একটা হাদিস শোনাই, যা এমরাতুল্লিল গ্রামে দিয়া গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা রাসূলের কাছে আসলো, এসে বলছে তাহের মিয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহর রাসূল বললেন নির্জেই তুমি বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ তুমি আল্লাহর নিকটে ক্ষমা চাও, তবিয়ে নাই হে তুমি তওবা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। আল্লাহর রাসূল মহিলাটি উত্তরে বলছে আ তুরাত তুমি কামারা দত্তা মাইজুল মালিক, আল্লাহর রাসূল আপনি যেভাবে মাইজুল মালিককে ফিরিয়ে দিয়েছিলেন তার বিচার করেননি, সেইভাবে কি আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? ওয়ান্না হোল্লা মিলার সেনা আমার পেট উঠে হয়েছে অবৈধ সন্তানে, আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, দয়া করে আপনি আমাকে ফিরিয়ে দিন না, আমার বিচার করে দেন। আল্লাহ রাসূল বলেন আচ্ছা ঠিক আছে, ইরজাই হাত্তা তালবি, তুমি বাড়ি চলে যাও, যেদিন তোমার বাচ্চা হবে সেদিন আসলে তোমার বিচার করে দেব। মহিলা চলে গেল, যেদিন তার বাচ্চা প্রসার হয়েছে সেই দিন বাচ্চা নিয়ে উপস্থিত। মুসলিম শরীফের হাদিসে এসেছে এই সমস্ত বাচ্চাকে একটা নেকড়ের সাথে জড়িয়ে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে এসে বলছে আল্লাহ রাসূল এই যে বাচ্চা প্রসার হয়েছে আপনি বিচার করে দিন। আল্লাহ রাসূল দৃশ্য দেখে বললেন আচ্ছা ঠিক আছে, এই বাড়ি ফিরে যাও, এই বাচ্চাকে দুধ পান করাও, হাত্তা তুমি হে যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আপনিও তোমার বিচার করা হবে। মহিলা বাচ্চা নিয়ে বাড়ি চলে গেল, বাচ্চাকে দুই বছর দুধ পান করালো, দুই বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত। অজেয়াদেহী ক্ষেত্র তো খুব দিন এমত অবস্থায় বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে, এই রুটি প্রমাণ করে যে বাচ্চা খাদ্য খেতে পারে। বাচ্চাটা হবে আদের দুলিন ইমান মুসলিমি না, আল্লাহ রাসূল বাচ্চাটিকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন। তিনি বললেন যাও তুমি এই বাচ্চাকে লালন পালন করো, আর মনের ব্যাপারে বললেন তিনি সঙ্গে সাথে বলছেন আমরা মাছে নিয়ে গেলাম, মাছে নিয়ে গিয়ে একটা গর্ত খুঁড়লাম, গর্ত খুঁড়ে তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, এরপরে আমরা চতুর্দিক থেকে তার মুখের উপরে পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলেন আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম, খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো, খালিদ তাকে গালি দিয়ে বসলেন ছি 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 একজন জেনাকারিণী মহিলার গায়ের রক্ত আমার মুখের উপরে লাগলো, এই বলে তিনি গালি দিলেন। আল্লাহ রাসূল বললেন মা বলে খালিদ খালিদ খাও তুমি গালি দিও না, এই মহিলা এত তওবা করেছে আল্লাহর দরবারে ক্ষমা চেয়েছে, এইরূপ ক্ষমা যদি বড় থেকে বড় পাপি চাই তাহলে তাকে ক্ষমা করা হবে। আপনাকে হয়তো বা আমি বুঝাতে পারলাম না, যদি আপনাকে বিষয়টি বুঝাই আমি বিষয়টি আপনার কাছে স্পষ্ট করতে চাচ্ছি।
আল্লাহ রাসূল তাকে বললেন যে এই মহিলা এত তওবা করেছে খালি যে এর চেয়ে বড় পাপ যদি এভাবে তওবা করে তার পাপ ক্ষমা হবে, অর্থাৎ এই মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে। তাই তিনি তার জানাজা করলেন, তাই তিনি তার কাফন দাফন করলেন, কিন্তু তিনি বললেন না যাও যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার বিচার হবে না, এই কথা তিনি বললেন না। তিনি বললেন তার পাপ ক্ষমা হয়ে গেছে, তিনি তাকে এই কথা বলার পরে হত্যা করলেন। আপনাকে আমি কি দিয়ে বুঝাই, বলতে চাচ্ছি বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তার মা তার দুনিয়াতে কোনো পথই নেই। এখন সে কি করতে পারে পৃথিবীতে, তার দুনিয়াতে বাঁচার কোনো পথ নেই, পৃথিবীতে তার জন্য কোনো পথই নেই বাঁচা। আল্লাহ রাসূল এরকম কোনো পথ দিয়ে যাননি। এখন যদিও নিরুপায় হয়ে অন্ধকারে আল্লাহর দরবারে বলে আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, আমি আর কোনোদিন এর জেনার মতো নোংরা ম্যাক্কার জনক পাপে লিপ্ত হব না, আর ধন্যবাদ বিলাই হে তোমার দরবারে ক্ষমা ভিক্ষে চাই, তোমার নিকটে ফিরে যেতে চাই, এই বলে যদি স্বীকারোক্তি জানাই ইনশাল্লাহ এই পাপ ক্ষমা হয়ে যাবে। কিন্তু চেয়ারম্যান সাহেব আপনি যে বড় আত্মসাত করেছেন এটা যে হবে না। সম্মানীয় উপস্থিত আমি বোঝাতে চাচ্ছি বিচারে মাঠে আল্লাহ তাআলা শিক্ষা সমস্ত পাপ ক্ষমা করবেন, এ কথা ঠিক, তবে যেসব পয়সাকে আত্মসাত করা হয়েছে, রিক্সাওয়ালা রিক্সাতে উঠেছেন আপনার রুঙ্গেতে এখানে এসে নেমেছেন, কত ভাড়া 100 টাকা চেয়েছে, এক ফাক্কর দিয়েছেন দুটো লাগিয়ে দিয়েছেন, বেটা 20 টাকা ভাড়া 100 টাকা কি করে চাও, এবার 50 টাকা 100 টাকা দিয়ে বিদায় করেছেন, এখন রিক্সাওয়ালা চলে গেল, আপনি যে ফাক্কর লাগালেন এটা কিভাবে পরিশোধ হবে? যতক্ষণ পর্যন্ত রিক্সাওয়ালার কাছে আপনি ক্ষমা না নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত ফাক্কর পরিশোধ হবে না। শুনুন, আপনি একজন কসাই প্রত্যেকটা বাড়িতে 50 করে ব্যস্ত কম দিচ্ছেন, এটা হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ, যতক্ষণ পর্যন্ত আপনি ব্যস্ত ফেরত না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই পাপ ক্ষমা হবে না। সম্মানিত উপস্থিতি আমি আপনাদের বলতে চাচ্ছি মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ তাআলা বিচারের মাঠে ক্ষমা করবেন না। বিচারের মাঠ বড় জটিল কঠিন, সেদিন এই এমপি মন্ত্রী চেয়ারম্যান দায়িত্বশীলের কাঁধের উপরে এই গম এই টাকা এই টিন উঠে যাবে। আল্লাহ তাআলা যদি বলেন ও এমপি সাহেব টিনের বোঝাটা নিয়ে একদিন কিয়ামতের মাঠে ঘুরো, তাহলে সময় হল 50,000 বছর। আল্লাহ যদি বলেন মন্ত্রী সাহেব এই টাকাগুলি এই টিনগুলি মাথায় করে 3 দিন ঘুরো, তাহলে সময় হবে 1,50,000 বছর। এমপি যদি জানতেন এমপিগিরি কেমন, এ দায়িত্ব পালন করা কি জিনিস, তাহলে উনি দায়িত্ব নিতে যেতেন না। মানুষ বুঝে না দায়িত্ব কাকে বলে, মানুষ বুঝে না মানুষের সাথে জড়িত পাপ কি, মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা হবে না। আপনি যদি দুনিয়াতে ক্ষমা না আনেন, বড় ছেলেকে জমি লিখে দিয়েছেন, নিজের ছেলেকে দেননি বা মেয়েকে জমি দেননি, তাহলে পাপ ক্ষমা হবে না। বিচারের মাঠে যখন আপনি উঠবেন তখন আপনি দেখতে পাবেন জাকাতের নেকি সালাতের নেকি অনেক নেকি আপনি দেখতে পাচ্ছেন। ঈদের মধ্যে একজন দাঁড়িয়ে বলবে আল্লাহ আমি একজন রিক্সা চালক, এ লোকটা আমাকে এক ঠাকুর মেরেছিল। আরেকজন বলবে আল্লাহ এ লোকটা আমাকে কর্জ নিয়েছিল, আমাকে কর্জ দেয়নি পরিশোধ করেনি। আরেকজন উঠে বলবে আল্লাহ এই লোকটা আমার পয়সা আত্মসাত করেছে। অনেক লোক দাঁড়িয়ে যাবে, আপনার বিচার কিভাবে হবে? সেদিন কি আপনি হা ধরে ক্ষমা নেবেন? সেদিন কি আপনার কাছে টাকা থাকবে পরিশোধ করবেন? জি না, আল্লাহ রাসূল বিচারের পদ্ধতি বলে গেছেন, তিনি বলেছেন ওকে যা ফাঁসানো তরু আলাইহীন, এই লোকের নেতি নিয়ে তাদের বন্টন করা হবে, সবকে দিয়ে দেওয়া হবে। আইন ফানিয়ে ফাঁসানো তরু, যদি ওই লোকটির নেতি শেষ হয়ে যায় এরপরেও যদি পাওনাদার বাকি থাকে, আল্লাহ রাসূল বলছেন ওকে যা খাতায় এখন তাদের পাপ নেওয়া হবে, এই ব্যক্তির উপরে চাপিয়ে দেওয়া হবে, এই ব্যক্তি যাবে জাহান্নামে আর ওরা যাবে জান্নাতে। এটাই হচ্ছে বিচারের পদ্ধতি। সম্মানিত দিনী ভাই, বলছিলাম বিচারের কাজগুলো আছে, আল্লাহ তাআলা শির্ক পাপ ছাড়া সমস্ত পাপ ক্ষমা করে দিবেন বটে, তবে এই বিষয়টি জোরালো ভাবে আমাদের অবগতিতে থাকা ভালো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকবারুল কাবায়রা সালাতা, সবচেয়ে বড় পাপ তিনটি। এক নম্বর বড় পাপ হচ্ছে আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। দ্বিতীয় বড় পাপ হচ্ছে বকুকুন আলে দাউন, নিকামতার অবাধ্য চলা। তৃতীয় বড় পাপ হচ্ছে শাহাদাত জুড়ে মিথ্যা সাক্ষী দেওয়া, কোর্ট কাচারিতে গ্রামে গঞ্জে যে কোনো স্থানে মিথ্যা সাক্ষী দেওয়া হচ্ছে, পৃথিবীতে তৃতীয় মহাপাপ। আর সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন ব্যক্তির উত্তরে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল আইয়ুব জামবে আকবর, সবচেয়ে বড় পাপ কোনটি? আল্লাহ রাসূল বললেন, আনতাকু আল্লাহ নিদ্দাল্লাহ খালাকাক, তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে আর তুমি আল্লাহর সাথে শরীক নির্ধারণ করবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাপ। জি না, স্টেজে কোনো গল্প চলবে না। এই তোমরা কি করো, আশেপাশে কোনো মানুষ কথা বলতে পারবে না, ব্যক্তিগত স্বাধীনতা বন্ধ করে কথা শুনুন, বিগত নীতি বন্ধ করুন, এখানে কথা চলবে আপোষে গল্প করবেন সেটা হতে পারে না। এই ছেলে তুমি বসো, এই ছেলে তুমি বসো, এগুলো সরো, তুমি আমার কথা চলাকালীন দাঁড়াবে না। জিজ্ঞাসা করে বললেন, সোম্মাই আল্লাহ এরপরে বড় পাপ কোনটি? আল্লাহ রাসূল বললেন, মামা, তুমি খাদ্যের ভয়ে তোমার সন্তানকে হত্যা করবে, এটাই হলো পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ। শুনুন, সুখী সংসারের আশায় একটি ছেলে একটি মেয়ে না, এটা একটা পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ। সুখী সংসারের আশায় একটি সন্তান না, পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ। ছেলে আপনার দেরিতে হোক, আপনি ব্যবস্থা অবলম্বন করতে পারেন, সেটা ভিন্ন কথা। আল্লাহর উপরে ক্ষমতা প্রয়োগ করে নিজে সুখী হতে চান, এই জন্য একটি ছেলে না রাখাই একেবারে স্ত্রী অপারেশন করে নিয়ে এসেছেন, স্ত্রীকে নিজেকে পথ অবলম্বন করিয়েছেন এবং এ ধরনের পদ্ধতি অবলম্বন করেছেন যেন সন্তান না হয়। শুনুন, আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা ওই সব মেয়ে বিবাহ করো, হালকে হুন বধু যেমন বলুদা, যেসব মেয়ে বেশি বাচ্চা দিতে পারে সেসব মেয়ে বিবাহ করো, বেশি উন্মাদ হলে জনগণ বেশি হবে, আমি বিচারের কাজ করাতে গৌরব করব আমার উন্মাদ বেশি বলে। আপনি ছেলে কম নিয়ে মেয়ে কম নিয়ে রাসূল তো অপমান করছেন বিচারের মাঠে, আপনি ছেলে কম নিয়ে আপনি মেয়ে কম নিয়ে রাসূল তো অপমান করছেন বিচারের মাঠে। কে বলেছে ছেলে কম হলে মানুষের জীবন সুখী হয়? আপনারা দশ বারো ভাই বোন, আপনাদের টাকা পয়সা অনেক বেশি, আপনার একটা ছেলে দুনিয়ার বস চুরি করে বেড়াচ্ছে, কে বলেছে যে ছেলে মেয়ে কম হলে মানুষের জীবন সুখী হয়? ছেলে মেয়ে বেশি হলে টাকা বেশি হয়, ছেলে মেয়ে বেশি হলে ইহকালে লাভ, ছেলে মেয়ে বেশি হলে পরকালে লাভ, ছেলে মেয়ে বেশি হলে ইহকালে লাভ, ছেলে মেয়ে বেশি হলে পরকালে লাভ, ছেলে মেয়ে বেশি হলে ইহকালে লাভ, ছেলে মেয়ে বেশি হলে পরকালে লাভ। ইহকালে লাভ কি? ছেলে মেয়ে বেশি হবে, টাকা বেশি হবে, ছেলে মেয়ে বেশি হবে, প্রযুক্তি বেশি হবে, পয়সা বেশি হবে, ছেলে মেয়ে বেশি হলে ইহকালে লাভ, ছেলে মেয়ে বেশি হলে পরকালে লাভ কি? যদি দশ বারোটা ছেলে মেয়ে হয় আপনার, তাহলে দুই একটা মারা যাবে, দু চারটে মারা যাবে, আর দু চারটে থাকবে বিচারের কাঠ গড়াতে, আপনার ওই ছোট বাচ্চা যেটা বাল্য অবস্থায় মারা গেছে আপনার গায়ের হাত জামা ধরে আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমার পিতাকে আগে জান্নাতে দাও তারপরে আমি। এই ছোট বাচ্চা, এই ছোট ছেলে, এই মেয়ে বিচারের কাজ করাই আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমার পিতামাতাকে আগে জান্নাতে দাও তারপরে আমি জান্নাত, যখন ছেলে বেঁচে বসবে তখন আল্লাহ তাআলা বলবেন যাও তোমার বাপকে এবং তোমার মাকে জান্নাতে নিয়ে যাও। আর যদি একটাই ছেলে নেন দুটো ছেলে নেন তাহলে কয়টা মরে আর কয়টা থাকে? শুনেন, পয়সা বেশি হলে ছেলে মেয়ে বেশি হলে চাইটা বেশি হবে, কোথায় ঠিক? 20 বছর পূর্বে একটা গাভীর দুধ দিত 1.5 কেজি থেকে 3 কেজি, এখন একটা গাভীর দুধ দেয় 3 কেজি থেকে 40 কেজি। কারো জানা ছিল না, আল্লাহ রাসূল বলছেন মানুষের পয়সা বেশি হবে, এত বেশি হবে বাপ আপনার আর কোনো মানুষ থাকবে না। 20 বছর পূর্বে এলাকায় যত টাকা ছিল আজকে তার চেয়ে অনেক 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 বেশি টাকা। এখন যত টাকা আছে 20 বছর পরে এসছে অনেক টাকা অনেক বেশি হয়ে যাবে। এই মোবাইল 1 মিনিট চললে 1 কোটি টাকা ইনকাম হয়, এটা 20 বছর পূর্বে মানুষের জানা ছিল না। কুকুরে এত টাকা ইনকাম হবে এটা মানুষের জানা ছিল না। আল্লাহ রাসূল বলছেন একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম, আর একটা ডালিম খাবে একটা বংশ। এত বেশি হবে, 10 বছর পূর্বে বাজারে একটা ডালিম পাওয়া যেত 2 টাকা, এখন একটা বাজারে ডালিম পাওয়া যায় 1 কেজি। অতএব আপনি হিসাব পরিবর্তন করুন। আল্লাহ তাআলা বলছেন দ্বিতীয় মহাপাপ, আল্লাহ রাসূল বলছেন তৃতীয় মহাপাপ পৃথিবীতে খাদ্যের ভয়ে সন্তান হত্যা করা। আল্লাহ তাআলা বলছেন প্রতিবেশীর সাথে জেনা করা হচ্ছে তৃতীয় মহাপাপ। সম্মানিত উপস্থিতি, আমি আপনার সামনে দেখাচ্ছিলাম সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক করা। কয়েকটা বড় পাপ শিরক হিসেবে আপনাকে দেখাই। আমার শরীরে দুর্বলত রয়েছে এই জন্য আমি তামার বালা ব্যবহার করি। আল্লাহ রাসূল বললেন শোনো ইনতেহা, এই বালা তুমি খুলে ফেলো, আলাইকা, তুমি যদি মারা যাও আর এই বালা যদি তোমার হাতে থেকে যায় মাছের হাতে যাও আমার কেয়ামা, তাহলে তুমি বিচারের কাঠগড়াতে পরিত্রাণ পাবে না, তোমাকে জাহান্নাম যেতে হবে। শুনুন সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নার রুকা ওয়াত তামায়ুম ওয়াত তাওলা শিরক। নিশ্চয় কোরআন মাজিদের আয়াত ব্যতীত হাদিসের দোয়া ব্যতীত ঝাড়ফুঁক করা শিরক। আজ থেকে যদি কারো কাছে তেল পড়ে নেন পান পড়ে নেন তাহলে আগে জিজ্ঞাসা করবেন যে মন্ত্রী সাহেব আপনি যে পান করে দিবেন তেল করে দিবেন কি বলবেন? যদি কোরআন হাদিস হয় তাহলে আপনি নিতে পারেন, যদি না হয় তাহলে আপনি মুশরিক, সে ব্যক্তি মুশরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আত্তামায়মা শিরক, গলায় তাবিজ ঝুলানো, কোমরে তাবিজ ঝুলানো, বাহুতে হাতে তাবিজ ঝুলানো, আপনার ওই মাদুলিতে তাবিজে কোরআন মাজিদ ঢুকিয়ে দিয়ে যে মানুষ ব্যবহার করছে এটা হচ্ছে শিরক। আল্লাহ রাসূল বলেছেন মানতা আল্লাহ কামিনা ফাকাদ আত্রাকা, কে যদি তাবিজ ঝুলাই তাহলে শিরক করলো। আল্লাহ রাসূল বলেন তেয়ালা শিরক, স্বামী স্ত্রীর মধ্যে পার্থক্য ভালোভাবে সৃষ্টি করার জন্য যে কোনো পন্থা শিরক, স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা সৃষ্টি করার জন্য যে কোনো পন্থা হারাম শিরক। আল্লাহ তাআলা বলছেন যে যেদিন তাদের কালামে হয়েছে বিবাহ করানো হয়েছে সেই দিনে আল্লাহ তাদের মাঝে তাদের ভিতরে ভাতৃত্ব ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। শুনুন, সেদিন থেকে তারা দুইজন একজন আরেকজনের এত কাছে যে পিতা অত কাছে নন, তারা একজন আরেকজনের কাছে এত কাছে যে মাতা তত কাছে নন, মাতা হচ্ছেন শ্রদ্ধার যোগ্য, পিতা হচ্ছেন শ্রদ্ধার যোগ্য, স্ত্রী হচ্ছে সবচেয়ে কাছের মানুষ ও হচ্ছে প্রিয় ভালোবাসা বস্তু। তাই আল্লাহ রাসূল বলছেন স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা সৃষ্টি করার জন্য যদি মাধ্যম অবলম্বন করে তাহলে তা অবশ্যই শিরক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানা তারাতুন ফাসালহু, কেউ যদি গণকের কাছে যায়, গণকের কাছে গিয়ে বলে আমার টাকা হারিয়ে গেছে একটু দেখুন তো, তাহলে তার 40 দিন নামাজ কবুল হবে না। আর যদি তার বলার কথাকে বিশ্বাস করে তাহলে সে কাফের হয়ে যাবে, সে হত্যার যোগ্য হবে। আল্লাহ রাসূল বলছেন সে কোরআন মাজিদকে অস্বীকার করলো। সম্মান অগণিত উপস্থিতি, অসংখ্য বড় পাপ রয়েছে যেগুলি শির সম্মানিত উপস্থিতি আপনাকে দেখাই, হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে শির হবে, হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে শির হবে, টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শির হবে। কালো সুতায় গিরা দিয়ে যদি বাচ্চার হাতে গলায় ঝুলিয়ে দেওয়া হয় তাহলে শেখ হবে, অষ্টধাতুর আংটি যদি আঙ্গুলে হাতে ব্যবহার করেন তাহলে তা শেখ হবে। হাজি সাহেব নিয়েছে দিয়েছেন বালা, আপনার হাতে রয়েছে এই বালা, হাতে থাকলেও এই শেখ তা হবে, আপনার অতীতের সমস্ত আমল বাতিল হয়ে যাবে, গরুকে লাথি মারা যায় না এই মন্তব্য করলে শেখ হবে, ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না এই মন্তব্য করলে শেখ হবে, আপনার স্ত্রী ফরজ গোসল না করে ঘর বাড়ি ঝাড়ু দিতে পারে না, ফরজ গোসল না করে সিম গাছ থেকে সিম তুলে আনতে পারে না, বেগুন গাছ থেকে বেগুন উঠে আনতে পারে না, এমন মন্তব্য করলে শেখ হবে, আপনার স্ত্রী ফরজ গোসল না করে সব কিছুই করতে পারে, পারে না নামাজ পড়তে, পারে না কোরআন তেলাওয়াত করতে, পারবে না বললে শেখ হবে। শুনুন, মাঝি ভালো তাই নৌকা ডুবল না, ডাক্তার ভালো তাই বাচ্চা বেঁচে গেল, ড্রাইভার ভালো তাই গাড়ি অ্যাক্সিডেন্ট হলো না, এই মন্তব্য করলে শেখ হবে, জন্মদিবস পালন করলে শেখ হবে, মৃত্যু দিবস পালন করলে শেখ হবে, 16 ডিসেম্বর পালন করলে শেখ হবে, 26 মার্চ পালন করলে শেখ হবে, 21 ফেব্রুয়ারি পালন করলে শেখ হবে, স্মৃতি সৌরকে মূল্যায়ন করলে শেখ হবে, আপনার সংসদ ভবনে নিরবতা পালন করলে শিখ হবে। শুনুন, শিখা চিরন্তন, শিখা অনির্বাণ, এই কিছুকে হিসাব করলে শিখ হবে। এই দেশের মাটিতে অসংখ্য শিখ রয়েছে, কবরে ফুল চালালে শিখ হবে, কবরকে মূল্যায়ন করলে শিখ হবে, কবরের কাছে মাথা মতো করলে শিখ হবে, কবরের কাছে কিছু চাইলে শিখ হবে। শুনুন, কবরে যে ব্যক্তি আছে সেই ব্যক্তি আপনার উপকার করতে পারে না। ও এমন সাহেব, আপনাকে ভয় লাগছে কেন? আপনি ঢাকার বুকে বাইতুল মুকাররম জামে মসজিদে খুতবা দেন, আপনি খুতবা দিবেন একজন নায়েবের আসল হিসেবে, বুকে বল নিয়ে যা হবে হবে, আপনি খুতবায় উঠে মিম্বারে উঠে বলবেন যেই ভাষা রাসুল বললেন, যে বক্তব্য রাসুল দিলেন, আল্লাহ রাসুল বলছেন আলী আমি মুসলিম চিরনে বীর, মরণকে করিয়ে হয় মরলে শহীদ, বাঁচলে গাজি, আমার হুহই সমান মরলেও জান্নাতি বাঁচলেও জান্নাতি, আমি মুসলিম চিরনে বীর, মরণকে করিয়ে হয় আমার তেলে যতটুকু তেলে ততটুকু, আপনি এইভাবে বলবেন 24 ঘন্টার মধ্যে দেশের মাটিতে যত ছবি মূর্তি আছে সবকে ভেঙে তৌফিক করে দাও, খান খান করে দাও। জনাব হেমন সাহেব, আপনি মিম্বারে উঠে এই বক্তব্য দিবেন, এটা আপনার দেওয়া উচিত। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে দিয়েছেন, আমার নবী মূর্তি ভেঙেছেন, মূর্তি ভাঙার নীতি হচ্ছে মুসলমানের নীতি, মূর্তি মুসলমানের গোষ্ঠীর সাথে লেগে আছে মূর্তি ভাঙা নীতি, মুসলমানের রক্তের সাথে লেগে আছে মূর্তি ভাঙা নীতি, মুসলমান কোনদিন মূর্তি গড়াতে পারে না, মুসলমান কোনদিন মূর্তিকে মূল্যায়ন করতে পারে না, মুসলমান কোনদিন মূর্তিকে সত্যা শ্রদ্ধা করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছিল আপনি যাবেন না আমাদের সাথে মেলায়, তিনি বলেছেন না আমি যাব না, তিনি বললেন সাল্লাহে লাকিদান্না আসমানাকুম, অবশ্যই যখন তোমরা আমার অগোচরে চলে যাবে তখন আমি তোমাদের এই মূর্তিগুলিকে একেবারে ভেঙে
রাখা পারে নি, আশা পারে নি,
এই কথা তিনি বললেন, তিনি মূর্তিগুলিকে একেবারে চৌচির করে দিলেন,
তাদের কারণে আশা পারে নি,
মাত্র যে বড় মূর্তিটি ছিল সেই মূর্তিটিকে তিনি রেখে দিলেন, তারা এসে যেন বোকা সাজে। ইব্রাহিম আলাইহিসসালাম সমস্ত মূর্তিকে ভেঙে দিয়েছিলেন, আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন কাবা ঘরে ঢুকলেন সেদিন এই লাঠি হাতে করে ঢুকলেন, লাঠি হাতে করে কাবা ঘরে ঢুকে বললেন কাল হাত এসেছে সত্য, অধা কাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, তারা যাও তার চিরদিন মিথ্যা। এই বলে তিনি সেই কাবা ঘরের ছবি মূর্তিগুলিকে লাঠি মেরে ভেঙে চৌচির করে দিলেন। কোন মুসলমানের বাচ্চা মূর্তিকে সম্মান করতে পারে না। এই মাঠে যত উপস্থিত জনগণ তিনি ভাই আছেন, আজকে বাড়িতে গিয়ে কালকে বাড়িতে গিয়ে প্রথম কাজ হবে যত আপনার বাপের মায়ের আত্মীয় স্বজনের ছবি মূর্তি আছে, পুতুল আছে, সকেটে আছে, সবকে ভেঙে চৌচির করা। এটা জরুরি, যদি আপনি না করেন তাহলে আপনি একজন মুনাফেক মুসলমান। শুনুন, আপনার পিতার মূর্তি আপনাকে ভাঙতে কষ্ট হয় কেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপের মূর্তি ভেঙে দিলেন। এক মিনিট আমার দিকে লক্ষ্য করুন, এক মিনিট আপনাকে আমি দেখাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপের মূর্তি ভাঙলেন কিনা। তিনি জিব্রাইলের সাথে যাচ্ছেন মেরাজে, প্রথম আকাশে যখন পৌঁছলেন তখন ওই বলছেন জিব্রাইল দরজা খুলুন, ওই দিক থেকে বলা হচ্ছে কে? তিনি বলছেন জিব্রাইল, সাথে কে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাকে কি পাঠানো হয়েছিল? জি পাঠানো হয়েছিল। দরজা খোলা হলো, খুলতে দেখছেন আদম আলাইহিস সালাম বসে আছেন। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ও আদম, ও আবুকা ফাসালাম আলাইহি, ইনি হচ্ছেন আদম, ইনি হচ্ছেন আপনার পিতা, আপনি তাকে সালাম দেন। আমাদের নবী একটু আগিয়ে গিয়ে আদম আলাইহিস সালামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, ও আমার আব্বা আপনাকে সালাম। তখন আদম আলাইহিস সালাম বলছেন, ওয়ালাইকা সালাম ইয়া ইবলিস, ওলে আর নবী উসলে, ও আমার সৎ ছেলে, ও সৎ নবী, তোমাকেও সালাম। এই বলে তিনি উপরে চলে গেলেন। আপনার সতর্কতার জন্য এখানে একটা কথা বলে যাচ্ছি, আমাদের নবী বললেন আব্বা আপনাকে সালাম। বলেন তো আমাদের নবী কাকে বলছেন? আদম আলাইহিস সালামকে। তখন আদম আলাইহিস সালাম বলছেন, ও আমার সৎ ছেলে, তোমাকেও সালাম। আদম হচ্ছেন মাটির তৈরি সবাই জানে, আর আমার নবী হবেন নূরের তৈরি। আরে বুদ্ধি বিদ্যা না হয় নেই তো মুফাসসির সাহেবকে একটু বুদ্ধিও নেন, যে বাপ হবেন মাটির তৈরি আর বেটা হবেন নূরের তৈরি, এটা হয় কি করে? বাপ বেটা একজন হবেন মাটির তৈরি আর একজন হবেন নূরের তৈরি। আরে বিদ্যা নেই নেই একটু তো বুদ্ধিও থাকতে হবে, যে কথা তো সমাজে চলতে হবে। জিব্রাইল আলাইহিস সালাম চলে গেলেন সপ্তম আকাশের উপরে। সপ্তম আকাশের উপরে যখন গেলেন তখন দেখলেন আজ ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ও ইব্রাহিম, ও আবুকা ফাসালাম আলাইহি, তিনি হচ্ছেন ইব্রাহিম, তিনি আপনার পিতা, আপনি তাকে সালাম দেন। আমাদের নবী আগিয়ে গেলেন, আগিয়ে গিয়ে বলছেন আসসালামু আলাইকুম ইয়া আবি, ও আমার আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়ালাইকা সালাম ইয়া ইবলিস সালে ওয়া নবী সালে, ও আমার সৎ ছেলে, ও সৎ নবী, তোমাকেও সালাম। যে ভাষা আদম আলাইহিস সালাম বলেছেন সেই ভাষা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অর্থাৎ আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আব্বা, আর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীকে বললেন ছেলে। ইব্রাহিম আলাইহিস সালাম আর আমাদের নবী বাপ বেটা। এবার যখন তিনি কাবা ঘরে ঢুকলেন, কাবা ঘরের ছবি মূর্তিগুলো ছিল ইব্রাহিমের, কাবা ঘরে মূর্তিগুলো ছিল ইসমাইলের, ইসহাকের। তিনি লাঠি হাতে করে কাবা ঘরে ঢুকে সব মূর্তিগুলি ভেঙে খান খান করে দিলেন, চৌচির করে দিলেন। নিজের বাপের মূর্তিকে সম্মান করলেন না। মুসলমান কোনদিন মূর্তি তৈরি করতে পারে না, মুসলমান কোনদিন মূর্তি গড়তে পারে না, মুসলমান কোনদিন মূর্তিকে সহ্য করতে পারে না। আমি বলেছিলাম এদেশের এই এলাকার মেয়রকে গত বছর, জুনাব পিতার মূর্তি বানাচ্ছেন কেন, চলবে না, এখানে বসে এখানে বলেছিলাম। জুনাব মেয়র সাহেব আমাকে বলছেন যে মাওলানা বারকুল্লাহ আমাকে ফতোয়া দিয়েছে করা যায়, যেই না কিয়ামত পর্যন্ত হবে না। এই ধাতু মূর্তি ভেঙে দেওয়ার জন্য এসেছে, মুসলমান কোনদের মূর্তিকে সম্মান করতে পারে না, অসম্ভব হতে পারে না। জাতিকে বলে দেখাচ্ছি যে আলগুলো ভাবি না, সে আলগুলো ভাবি না, যতক্ষণ পর্যন্ত দেহের শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত হাদিসের অনুবাদ করবো ইনশাল্লাহ। এই দেশের মাটিতে যদি হিন্দু কথা বলতে পারে, এই দেশের মাটিতে যদি ইহুদি কথা বলতে পারে, এই দেশের মাটিতে যদি খ্রিস্টান কথা বলতে পারে, আমি এই দেশের
অনুবাদ
করবই করবো, নবী বলেছেন ছবি মূর্তি সবকে ভেঙে সমান করে দাও, তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, তুমি সবকে ভেঙে সমান করে দাও। মুসলিম জনাব, যজ্ঞ হাইকোর্টের মালিক জজ সাহেব আপনাকে বলে রাখছি, আপনি মনে রাখুন, কালকে যদি আমাকে আদালতে দাঁড়াতে হয় তাহলে আমি মুসলিম শরীফ খুলে আপনার সামনে অনুবাদ করে দেখাবো। আপনার কোনো পথ থাকবে না, আপনাকে লিখতে হবে আদেশ দাতার ফাঁসি ঘোষণা করা হলো আর অনুবাদকের আজীবন জেল ঘোষণা করা হলো। আমি এক নম্বর আসামি নই, এক নম্বর আসামি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হলেন আদেশ দাতা, আমি হলাম অনুবাদক। তিনি হলেন আদেশ দাতা, আমি হলাম অনুবাদক। তিনি হলেন আদেশ দাতা, আমি হলাম অনুবাদক। জজ সাহেব, হাইকোর্ট জজ কোর্টের আপনাকে অনুরোধ করে বলছি, আপনি আমাকে এক নম্বর আসামি করতে পারবেন না, অসম্ভব। এক নম্বর আসামি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন আদেশ দাতা, আমি হলাম অনুবাদক। জাতিকে বলে রাখছি, জাতি যেন এই ছবি মূর্তিকে মরা পর্যন্ত কোনো দিয়ে মূল্যায়ন না করে। যারা করে তারা মুনাফেক মুসলমান, ছবি মূর্তি মূল্যায়ন করার জিনিস হয়, এটা হচ্ছে একটা শিরকি নীতি, আপনাকে ত্যাগ করতে হবে। প্রতিপালক, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান, তোমার দরবারে আশাধারী হয়ে বলি, তুমি শক্তিশালী, তুমি সব কিছু করতে পারো, তুমি এই মূর্তি প্রথা বন্ধ করো, তোমার দরবারে দাবি রইল। এই গভীর রাতে তোমার দরবারে আরো দাবি, এ দেশের যারা মারা গেছে, যেসব মুসলিম নর নারী মারা গেছে, তুমি তাদের কবরের সাথে মাফ করো। আল্লাহ আমিন। যারা আমরা অসুস্থ বাড়িতে হাসপাতালে আছি, তুমি তাদের আরোগ্য দান করো। আল্লাহ আমিন। আমরা যারা বেঁচে আছি, তুমি তাদেরকে শীত মুক্ত জীবন গড়ার তৌফিক দান করো। আর তিন দাওয়াত করবে কালকে খুতবা দিবে, আমাদেরকে এই আহরাবি আন্দোলনের ছায়াতলে আশ্রয় দিবে, কোরআন এবং সহি হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ আমিন। তুমি আমাদেরকে তোমার নবী মুহাম্মদ দিন খুতবা দিবে কাল সকালে দিবে, আমাদের অনুযায়ী চলার তৌফিক দান করো সকালে দিবে। আল্লাহ আমিন। সম্মানিত উপস্থিতি, বের হওয়ার সমস্ত গেটে একটা বাক্স দেখা যাবে, মাদ্রাসার নির্মাণাধীন কাজ চলছে, আপনাকে মাদ্রাসার নির্মাণের জন্য সহযোগিতা করতে অনুরোধ।